ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রায় 200টি ট্রাক বাংলা বান্দায় ভারত বাংলাদেশ সীমান্তে আটকে আছে।
ঢাকা থেকে আরও রয়েছে আমির খসরুর রিপোর্ট।
চারজন ব্লগার এবছরই নিহত হবার পরে ব্লগার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়রা নিদারুণ ভীতির পরিবেশে দিন যাপন করছিলেন।
তাছাড়াও থাকছে সিরিয়ায় রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে অধ্যাপক আলী রিয়াজের বিশ্লেষণ।
প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে বাশার আসাদ সরকারকে টিকিয়ে রাখা।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ওবামা প্রশাসন সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার বিদ্রোহী সেনাদের প্রশিক্ষণের বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে। এর পরিবর্তে তারা যাচাই করে কেবলমাত্র বিদ্রোহী সেনা, বিদ্রোহী নেতা ও ইউনিটগুলোকে সাজ সরঞ্জাম সরবরাহের একটি কৌশল গ্রহণ করবে। ওই বিবৃতিতে স্বীকার করা হয়েছে যে $50 কোটি মূল্যের কর্মসূচি এখন চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সিরিয়ার বিদ্রোহী দলকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করা। তিউনিশিয়ায় 2011 সালে যে জেসমিন রেভলিউশন বা বসন্ত, আরব বসন্ত নামের বিপ্লব শুরু হয় এবং পরবর্তীতে সেখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা রাখার জন্য 2015 সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করল তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট। শুক্রবার নরওয়ের ওসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কারের কথা ঘোষণা করে। পৃথক পৃথকভাবে কোনো সংগঠনকে নয়, যৌথভাবে 4টি সংগঠন এই শান্তি পুরস্কার পাচ্ছে। আরব বসন্তের পর রাজনৈতিক হত্যা এবং সামাজিক অসন্তোষের কারণে গণতন্ত্রায়ন যখন ধ্বংসের পথে, তখন ওই 4টি সংগঠন শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করে। নোবেল কমিটি আরও উল্লেখ করেছে, তিউনিশিয়া যখন প্রায় গৃহযুদ্ধের দ্বার প্রান্তে, তখন এই জোট শান্তিপূর্ণ পথে বিকল্প রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করে। নোবেল জয়ী 4টি সংগঠন হচ্ছে তিউনিশিয়ার জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিশিয়ান কনফেডারেশন অফ ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, তিউনিশিয়ান হিউম্যান রাইটস লীগ অ্যান্ড তিউনিশিয়ান অর্ডার অফ লয়ার্স। বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গাদের জন্য আলাদা তথ্য ভাণ্ডার বা ডেটাবেস তৈরি করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এনজিও ব্যুরোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কক্সবাজারের জেলা প্রশাসনকেও চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গাদের জন্য আলাদা তথ্য ভাণ্ডার বা ডাটাবেস তৈরির লক্ষ্যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনজিও ব্যুরো সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ভোটার তালিকাভুক্ত হতে না পারে সে লক্ষ্যেই এই প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানা গেছে। নানা যোগসাজশে বিভিন্ন কৌশল অবলম্বন করে রোহিঙ্গারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করিয়েছেন এমন সত্যতা প্রাপ্তির পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে দেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 30,000 হলেও বাংলাদেশে কম করে হলেও 4,00,000 রোহিঙ্গা শরণার্থীর বসবাস। রোহিঙ্গা শরণার্থীদের প্রকৃত সংখ্যা নিরূপণে সরকার একটি সুমারি করা উদ্যোগও নিয়েছে। এদিকে অনেক রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গেছে বলেও খবরাখবর পাওয়া গেছে। এছাড়া বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদের উত্থানের ক্ষেত্রে এই জনগোষ্ঠীর সম্পৃক্ততা কতটুকু সে বিষয়টিও মাথায় রাখতে হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের অঘোষিত নিষেধাজ্ঞায় কেবল নেপাল ভারত নয়, স্থবির হয়ে পড়েছে নেপাল বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য। পণ্যবাহী 100 ট্রাক আটকা পড়ে আছে বাংলাদেশ ভারত সীমান্তে। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রায় 200টি ট্রাক বাংলা বান্দায় ভারত বাংলাদেশ সীমান্তে আটকে আছে। এগুলোর ক্লিয়ারেন্স দিচ্ছে না বাংলাদেশি রপ্তানিকারকরা। তাদের আশঙ্কা, ফুলবাড়িতে ভারতের কাস্টমস কর্মকর্তারা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন। কাঠমান্ডু পোস্ট এ খবর দিয়েছে। নেপালে ট্রানজিট ওয়্যার হাউস কোম্পানির প্রধান যাদব রাজ শিয়াকোট সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশি রপ্তানিকারকরা নেপালের জন্য মালপত্র খালাস করতে অনিচ্ছুক। এই অবস্থায় ভারতের রপ্তানি কোম্পানি ডাবুর নেপাল নিজেদের পণ্য বাংলাদেশে আনতে পারেনি। এছাড়া নেপাল থেকে ডাল ও সবজি আমদানি বন্ধ হয়ে আছে। নেপাল থেকে বাংলাদেশ ডাল আমদানি করে থাকে। দুটি দেশ কাকর ভিজা ফুলবাড়ি বাংলা বান্দা হয়ে বাণিজ্য পরিচালনা করে। বাংলাদেশ তুলা, ঔষধ, ব্যাটারি, কাপড়, ফলের রস, আলু, দুধের গুঁড়া, বিস্কুট, পাটের কাঁচামাল, টিউবলাইট, মোবাইল ফোন ও অন্যান্য জিনিস রপ্তানি করে থাকে। অন্যদিকে নেপাল থেকে বাংলাদেশ আমদানি করে ডাল, হার্বাল ওষুধ ও সবজি। গত অর্থ বছরে প্রায় 300 কোটি টাকার পণ্য নেপালে রপ্তানি করেছে বাংলাদেশ। এই সময় নেপাল বাংলাদেশে রপ্তানি করেছে 108 কোটি রুপির পণ্য সামগ্রী। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
প্রেসিডেন্ট বারাক ওবামা 4 দিনের সফরে আমেরিকার পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে যাচ্ছেন। প্রথমেই তিনি অরেগন রাজ্যের রোজবার্গে যাবেন। সেখানে তিনি গত সপ্তাহে বন্দুকের গুলিতে গুলির শিকার যারা হয়েছেন সেই পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট ওবামা গত বৃহস্পতিবার ওম্পকোয়া কমিউনিটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে যে 8 জন ছাত্র এবং একজন প্রশিক্ষক প্রাণ হারান তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বন্দুকধারী ক্রিস্টোফার হার্পার মার্সার গুলি করে নিজের প্রাণ নাশ করেন। প্রেসিডেন্টের ওই সফরের সময় বিক্ষোভ সমাবেশ হতে পারে বলেই মনে করা হচ্ছে। ওই ব্যাপক হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার আহ্বান জানান, ফলে আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চলের অস্ত্র রাখার পক্ষে পক্ষ সমর্থনকারীদের অনেকেই এতে অসন্তোষ প্রকাশ করেন। ভারতের আসন্ন বিহার বিধানসভা নির্বাচন নিয়ে অনুষ্ঠিত সমীক্ষাগুলোর ফলাফল থেকে এখনই জয় পরাজয়ের বিষয়ে ধারণা করা না গেলেও দুই জোটের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিশ্চিত। কলকাতা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি গৌতম গুপ্ত।
আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে কাদের জয় হতে চলেছে? বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নাকি নীতিশ কুমার ও লালু প্রসাদের জোটের? এমনিতেই রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই, তার উপর নির্বাচনী ফলাফল নিয়ে বিভিন্ন সমীক্ষায় পরস্পর বিরোধী ইঙ্গিত। যেমন টেলিভিশন চ্যানেল টাইমস নাও এর সমীক্ষায় দেখা যাচ্ছে 243 আসনের বিহার বিধানসভায় বিজেপি জোট পাবে 119টি আসন আর নীতিশ লালুর জোট 116টি। অর্থাৎ কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ন্যূনতম 122টি আসন পাচ্ছে না। আবার আরেক টিভি চ্যানেল সিএনএন আইবিএন এর সমীক্ষার ইঙ্গিত হচ্ছে নীতিশ লালুর জোট 137টি আসনে জয় পেয়ে অনায়াসেই সরকার গড়তে পারবে। বিজেপি জোট সেক্ষেত্রে পাবে মাত্র 95টি। প্রাক নির্বাচনী সমীক্ষা দুটির পরস্পর বিরোধী ফলাফল তাই কেবল ধোঁয়াশাই বাড়াচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শিবসেনার হুমকিতে পাকিস্তানের গজল শিল্পী গোলাম আলীর কনসার্ট মুম্বাইয়ে না হলেও তা কলকাতা ও দিল্লির মুখ্যমন্ত্রীরা আয়োজনের প্রস্তাব দিয়েছেন, তবে রাজি নন শিল্পী গোলাম আলী। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিষ ঘোষ রায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, শিবসেনার হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের গজল শিল্পী গোলাম আলীর কনসার্ট এক কথায় ভেস্তে গেছে মুম্বাই শহরে। ওই পাক শিল্পীর অনুষ্ঠান কলকাতায় করার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইট বার্তায় তিনি বলেছেন, সঙ্গীতের কোনো সীমানা হয় না, সঙ্গীত হৃদয়ের ছন্দ, গোলাম আলীর কনসার্ট কলকাতায় করা যেতেই পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পাক শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রা বলেছেন, জাতীয় রাজধানীতে এসে অনুষ্ঠান করার জন্য স্বাগত জানাই পাকিস্তানের শিল্পী গোলাম আলীকে। এই প্রসঙ্গে গোলাম আলী জানিয়েছেন, এখন আর গাওয়ার মতো মানসিক পরিস্থিতি নেই, তিনি এখন বাড়ি ফিরে যেতে চান, তবে খুবই তার খারাপ লাগছে। তবে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা চালিয়ে যাচ্ছে শিবসেনাও। দলের তরফে বলা হয়েছে, সীমান্তে জওয়ানদের শহীদ হতে হচ্ছে, এখন আনন্দ করার সময় নয়, সন্ত্রাসবাদী কাজকর্ম বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানকে বয়কট জারি থাকবে।
ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডের সীমান্তে শুক্রবার গুলি করে অন্তত পক্ষে 4 জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে এবং ওই ঘটনায় আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ। দুপক্ষের মধ্যকার এই উত্তেজনাকর পরিস্থিতিতে অনেকেই শঙ্কিত। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে গাজায় প্রায় 200 জন ফিলিস্তিনি বিক্ষোভকারী সীমান্তের দিকে অগ্রসর হয় এবং সীমান্তের ওপারের সেনাদের লক্ষ্য করে ইট পাথর এবং টায়ারে আগুন ধরিয়ে ছুঁড়ে দেয়। লিবিয়ার জাতিসংঘের দূত লিবিয়ার গত 4 বছর ধরে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা ও চরম বিশৃঙ্খল পরিস্থিতির অবসানের লক্ষ্যে সেখানে নতুন একটি ঐক্য সরকার প্রতিষ্ঠার প্রস্তাব ঘোষণা করেছে। ওই পরিকল্পনায় ত্রিপলি ভিত্তিক পার্লামেন্টের সদস্য ফায়েজ শারাজের নাম ঘোষণা করা হয়েছে। তার 3 জন ডিপুটি থাকবে এবং 6 জন মন্ত্রী নিয়ে প্রেসিডেন্সিয়াল পরিষদ তৈরি করা হবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। সিরিয়ায় সম্প্রতি রাশিয়ার প্রত্যক্ষ হস্তক্ষেপ, সেখানে উপর্যুপরি বিমান অভিযান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে এক ধরনের আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। নেটো এবং যুক্তরাষ্ট্র উভয়ই এই হস্তক্ষেপে রাশিয়ার উদ্দেশ্য সম্পর্কে সংশয় প্রকাশ করেছে। এ সম্পর্কে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির গভর্নমেন্ট ও পলিটিক্স বিভাগের প্রধান রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে টেলিফোনে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক আলী রিয়াজ, সিরিয়ার সংঘাতে সম্প্রতি রাশিয়ার প্রত্যক্ষ হস্তক্ষেপ কি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে টিকিয়ে রাখার প্রচেষ্টা, নাকি সত্যি সত্যি কথিত ইসলামিক স্টেট জঙ্গিদের নির্মূল করা, নাকি দুটোই?
প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখা। গত 4 বছর ধরে উগ্রত সংঘাতের ফলে যেটা দেখা গেছে, আপনি যদি এবছরের অগস্ট মাসের ম্যাপটাও দেখতে পারেন, তাহলে দেখবেন যে দেশের একটা বড় অংশ, প্রায় 60-70% এলাকায় সিরিয়ার সরকারের কোন নিয়ন্ত্রণ ছিল না। এর একটা অংশ অবশ্যই যারা বিদ্রোহী তাদের দখলে ছিল, আর একটা অংশ যাদেরকে আমরা আইএস বলে চিহ্নিত করছি তাদের হাতে ছিল। ফলে প্রাথমিকভাবে এই যে রুশ হস্তক্ষেপ, তার প্রধান কারণটাই হচ্ছে যে বাশার আল আসাদ সরকার ক্ষমতাশালী করা। এখন ক্ষমতাশালী করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে কেবল বিদ্রোহীরা এখানে আছে তত নয়, আইএসও আছে। ফলে খানিকটা আইএসের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে বা করার উদ্দেশ্য রয়েছে। কিন্তু আপনি যদি আবার গত কয়েকদিন ধরে যেভাবে বোমা বর্ষণ করা হয়েছে সেই এলাকাগুলি লক্ষ্য করেন, দেখবেন প্রধানতই রুশ বিমান সে সমস্ত জায়গায় বোমা হামলা চালাচ্ছে যে সমস্ত এলাকায় বিদ্রোহীরা শক্তিশালী ভাবে আসাদ সরকারের প্রতিরোধ করছিল। ফলে আমার যেটা দেখে মনে হয়েছে, এবং এটা প্রেসিডেন্ট পুতিনও বলেছেন আসলে, যে হ্যাঁ এটা তার একটা উদ্দেশ্য। আমার কাছে মনে হয় এটা প্রাথমিক উদ্দেশ্য, মানে উদ্দেশ্যের কারণেই আসলে এই হস্তক্ষেপটা করা হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের প্রতি রুশ সমর্থন এবং ক্রাইমিয়ার অধিগ্রহণ, তাছাড়া এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের বাধ্যত নির্লিপ্ততা কি রাশিয়াকে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারে উৎসাহিত করছে বলে আপনি মনে করেন?
মধ্যপ্রাচ্যে রুশ এই হস্তক্ষেপ এবং তার প্রভাব বিস্তারের কারণ বহুবিধের মধ্যে একটা ক্রাইমিয়া এবং ইউক্রেন। কিন্তু ক্রাইমিয়া এবং ইউক্রেনকে দেখতেই হবে না, তার বিভিন্ন ভাবে দেখতে হবে। এর মধ্যে একটা হচ্ছে যে রাশিয়ার বাইরে বিশেষ করে মধ্যপ্রাচ্য এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিরিয়া। মিত্র হিসেবে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হচ্ছে সিরিয়া। এখানে দুটো আসলে পোর্ট আসলে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলতে পারে, একটা হচ্ছে তারতাস আর একটা হচ্ছে তাতাকি। কিন্তু এই দুটো ক্ষেত্রেই যেটা হয়েছে সেটা এই দুটো এলাকা, বিশেষত তারতাসের কথা যদি আপনি বিবেচনা করেন, সেটা হচ্ছে রাশিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি এলাকা। ফলে কোনো অবস্থাতেই যদি আসাদ সরকারের পতন ঘটে এবং তার সেই পতন ঘটার প্রক্রিয়ার মধ্যে বা নতুন কারা ক্ষমতায় আসবে তার সঙ্গে যদি রাশিয়া সেই আলোচনায় না থাকতে পারে, তাহলে তারা দুটো ঘাঁটি হারাবে এবং সেটা মধ্যপ্রাচ্য রেখা তাদের একেবারেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, সেটাও একটা বিবেচনায় থেকেছে। ফলে ক্রাইমিয়া এবং ইউক্রেনের ঘটনা যাই ঘটতো, তারপরেও কিন্তু এটা ঘটতোই, এটা হচ্ছে আমার ধারণা। তারপরেও হ্যাঁ, এটা ঠিক, যদি ইউক্রেন সমস্যা না হতো হয়তো এইভাবে প্রত্যক্ষ যেই হস্তক্ষেপ সেই হস্তক্ষেপ দ্বিতীয়বার হয়তো রাশিয়া বিবেচনা করতো। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে রাশিয়ার এই হস্তক্ষেপ করাটাকে আমি খুব অস্বাভাবিক মনে করছি না রাশিয়ার দৃষ্টিকোণ থেকে।
ইসলামিক স্টেট সম্পর্কে তথ্য বিনিময়ের ব্যাপারে ইরাক, সিরিয়া ও ইরানের সঙ্গে রাশিয়ার একটা বোঝাপড়া হয়েছে এমন খবরও পাওয়া যাচ্ছে, এবং আইএস বিষয়ে রাশিয়ার ভূমিকা ইরাক অন্তত এখন অনেকটা সক্রিয় বলেই মনে করছে। তাতে ইরাক এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি নতুন মোড় নেবে?
আমার কাছে তা মনে হয় না। এখন যেটা লক্ষ্য করার বিষয় যে ইসলামিক স্টেটের উপস্থিতিটা কেবল সিরিয়াতে নেই, প্রধানত এটা ইরাকে, ফলে যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে যুদ্ধ বা ইসলামিক স্টেটকে নির্মূল করতে চায় যে সমস্ত শক্তি, তাদের আসলে শেষ পর্যন্ত যুদ্ধটা ইরাকে গিয়ে করতে হবে। এখন ইরাকে যুদ্ধ করা বা ইরাকে যদি ইসলামিক স্টেটকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হয়, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, তাদেরকে নির্মূল করতে হয়, যেভাবেই বলেন আপনি, তাহলে ইরাকের সক্ষম যোগাযোগ ছাড়া, অংশগ্রহণ ছাড়া সেটা সম্ভব নয়। এখন ইরাক হয়তো মনে করছে যে ইরাক, ইরান, রাশিয়া এরা সম্মিলিত হয়ে যদি চেষ্টাটা করে তাহলে সেটা সম্ভব হবে। সেই অর্থে তারা যদি তথ্য বিনিময় করে, এবং আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য বিনিময়ের কোন একেবারে বন্ধ তা তো নয়, জাতিসংঘের বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে পুতিন এবং ওবামার মধ্যে, তাতেও কিন্তু আসলে তথ্য বিনিময়ের বিষয়ে ঐকমত্যই তৈরি হয়েছে। এতে করে সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত যুদ্ধটা কিভাবে হচ্ছে, কেবলমাত্র বোমা বর্ষণের মধ্যে দিয়ে কিন্তু এটা সমাপ্তি ঘটবে না। এবং যারাই মনে করছেন যে এটা খুব স্বল্প মেয়াদে একটা যুদ্ধের মধ্যে রাশিয়া জড়িয়ে পড়েছে, আমি তাদের সঙ্গে ভিন্ন মত পোষণ করি। আমি মনে করি এটা একটা দীর্ঘ যুদ্ধে কিন্তু রাশিয়া জড়িয়ে পড়লো ওই এলাকায়, এবং তারপরে মাঠে অর্থাৎ রণাঙ্গনে কারা যুদ্ধটা করবেন শেষ পর্যন্ত কিন্তু বুট অন দ্য গ্রাউন্ড যেটাকে বলে আর কি, সেটা করতে হবে। কার সৈন্যরা শেষ পর্যন্ত যুদ্ধ করবে, এটা কি ইরাকের, এটা কি ইরানি রেভলিউশনারি গার্ড, নাকি শেষ পর্যন্ত রাশিয়া, যেটা যেমনটি মাঝে মধ্যে বলা হচ্ছে প্রায় 1.5 লাখ সৈন্য প্রস্তুত করা হয়েছে যে তারা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইন্টারভেন করবে, তো সেটা হবে নাকি হেজবুল্লাহ এর মধ্যে যুক্ত হবে, এই এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। ফলে কেবল তথ্য বিনিময়ের কারণে খুব বড় রকমের পরিবর্তন ঘটে যাবে আমি তা মনে করি না।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
2015 সালে 4 জন ব্লগার সহ বাংলাদেশে এ পর্যন্ত 5 জন ব্লগার নিহত হয়েছেন। ব্লগার হত্যাকাণ্ডগুলোর পরে এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনগুলো, কিন্তু এর সত্যাসত্য যাচাই সহ ব্লগার হত্যাকাণ্ডের তদন্ত কাজই এখন পর্যন্ত খুব একটা এগোয়নি। ব্লগার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়রা বলছেন, সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার হলেই কেবল সমস্যার সমাধান সম্ভব। ব্লগারদের সঙ্গে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
2015 সালে 4 জন ব্লগার সহ বাংলাদেশে এ পর্যন্ত 5 জন ব্লগার নিহত হয়েছেন। ব্লগার হত্যাকাণ্ডগুলোর পরে এর দায় দায়িত্ব স্বীকার করেছে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো, কিন্তু এর সত্যাসত্য যাচাই সহ ব্লগারদের ওইসব হত্যাকাণ্ডের তদন্ত এখনো পর্যন্ত খুব একটা এগোয়নি। এসব হত্যাকাণ্ডের পরে ব্লগাররা নিদারুণ ভীতির জীবন কাটাচ্ছেন, অনেকে ভয়ে দেশ ত্যাগ করেছেন। এমনই এক পরিস্থিতিতে 2 জন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা এবং এর দায় ইসলামিক স্টেট বা আইএস স্বীকার করায় ব্লগার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সক্রিয় তারা আরো বেশি উদ্বিগ্ন, শঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। শাম্মী হক একজন ব্লগার, হুমকি পেয়েছেন অসংখ্যবার, সরকার পুলিশি নিরাপত্তা দিয়েছে তাকে। শাম্মী হক ভয়েস অফ আমেরিকাকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং ব্লগারদের স্বার্থ রক্ষায় সোচ্চার বাপ্পাদিত্য বসু, তিনি বলেন,
আমরা দেখেছি যে এর আগে একের পর এক বেশ কয়েকজন ব্লগারকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোর বিচার তো হয়নি, এমনকি সেগুলো তদন্ত কাজও খুব আশানুরূপ ভাবে এগোয়নি। এরই মধ্যে আবার নতুন করে 2 জন বিদেশি নাগরিক খুন হলেন 1 সপ্তাহের ব্যবধানে। এই পরিস্থিতিতে যদি এই বিচার কাজ এবং এই এই হত্যাকাণ্ডগুলোর তদন্ত সঠিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে না এগোয়, সেক্ষেত্রে আমাদের আমরা আমাদের জীবন আরো অনেক বেশি অনিরাপদ হয়ে পড়ে। ফলে তদন্ত এবং তদন্তের মধ্য দিয়ে বিচারের মাধ্যমে এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির, যদি এই বিচার কাজ এবং তদন্ত কাজ সুষ্ঠুভাবে এগোয়, সেক্ষেত্রে ব্লগার সহ অন্যান্য মুক্ত চিন্তার যে মানুষেরা আছেন তারা নিরাপদ বোধ করবেন।
ব্লগার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়রা বলছেন, সব ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার হলেই কেবল সমস্যার সমাধান হতে পারে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে যুব সংবাদ। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের এক নতুন রিপোর্টে বলা হয়েছে, নাইজেরিয়াতে অধিকাংশ শিশু প্রচণ্ড নির্যাতনের শিকার হয়। রিপোর্টে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে 5 বছর বয়স হবার আগেই শিশুদের ওপর নির্যাতন চালানো হয়। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্রিস্টেইন লেইকন থেকে পাঠানো রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে নাইজেরিয়ায় শিশুদের জীবনের একটা নির্মম চিত্র দেখা যায়। রিপোর্টে বলা হয়, 10টি শিশুর মধ্যে 6টি শিশুরই 18 বছর বয়স হওয়ার আগেই কোনো না কোনো সহিংস ঘটনার অভিজ্ঞতা হয়। তাদের মধ্যে অর্ধেকেরই শারীরিক সহিংসতার অভিজ্ঞতা হয়। অন্যান্যদের ওপর মানসিক বা যৌন নির্যাতন চালানো হয়। খুব কম বয়সে তাদের ওপর সহিংস নির্যাতন শুরু হয়। অর্ধেকের বেশি শিশু 11 বছর হওয়ার আগেই নির্যাতনের শিকার হয়। 10টি শিশুর মধ্যে 1টি শিশু 5 বছর বয়স হওয়ার আগেই নির্যাতিত হয়। নির্যাতন শুধু একবার হয় না। নাইজেরিয়ায় ইউনিসেফের শিশু রক্ষা বিভাগের প্রধান হচ্ছেন রেচেল হার্ভে। তিনি বলেন, ৮০% শিশুর ক্ষেত্রে এটা বারবার ঘটবে। তাছাড়া শিশুরা শুধু এক ধরনের নয়, আরও অন্যান্য সহিংসতার শিকার হয়। অধিকাংশ শিশুকে একাই নির্যাতনের মুখোমুখি হতে হয়। যারা নির্যাতিত হয় তাদের অধিকাংশই তাদের ওপর যারা নির্যাতন চালায় তাদেরকে চেনে। সাধারণত তারা হয় আত্মীয়, পরিজন বা পুরুষ শিক্ষক। শিশুরা জানায় যে তারা কোথায় যাবে তারা তা বুঝতে পারত না। বেশিরভাগ শিশু জানত না তারা কোথায় সাহায্য পাবে। হার্ভি বলেন, আফ্রিকায় এই প্রথম এ ধরনের সমীক্ষা হয়। নাইজেরিয়ার 36টি রাজ্য এবং কেন্দ্রীয় রাজধানী অঞ্চল নিয়ে এই সমীক্ষা হয়। সাম্প্রতিক কয়েক বছরে নাইজেরিয়ায় বিপুল সংখ্যক নিরাপত্তা সংশ্লিষ্ট সংকট দেখা দেয়। এর ভেতর অন্তর্ভুক্ত উত্তর পূর্বাঞ্চলে ইসলামপন্থী বোকো হারাম চরমপন্থীদের বিদ্রোহ আর উত্তর মধ্যাঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষ। কিন্তু হার্ভি বলেন, ওই সমীক্ষায় এটাই দেখানো হয় যে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ওইসব এলাকার বাইরেও ঘটে থাকে। সমীক্ষার লক্ষ্য ছিল শিশুদের বিরুদ্ধে সহিংসতা শুধু যে সকল গোষ্ঠী প্রান্তিক অবস্থায় আছে বা সংঘাতপূর্ণ অবস্থায় আছে তা নয়, তারই ওপর ফোকাস করা। এসব ঘটছে সমাজে, বাড়িতে, এটা অন্য কারো সমস্যা নয়, এটা সকলেরই সমস্যা। হার্ভি বলেন, এই ধরনের নির্যাতন আবার পরে দেখা যায়। তিনি বলেন, যে শিশুরা নির্যাতিত হয় প্রায় দেখা যায় তারা পরে বড় হয়ে তাদের সঙ্গীদের নির্যাতন করে।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে মিতালি রাশোর আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালি রাশোর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ফ্যান ক্লাবের দু একটি খবর। ফ্যান ক্লাব থেকে নবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জের অনুপনগর থেকে ভয়েস অফ আমেরিকা আদর্শ ফ্যান ক্লাবের পক্ষ থেকে চিঠি লিখেছেন, নাম দেননি ভাই। আপনারা লিখেছেন যে আপনারা সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে একটি বৈঠক করেছিলেন, সেখানে আপনারা বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে বয়স্কদের, আপনাদের এলাকায় বয়স্কদের শিক্ষার বিষয়ে আপনারা একটি অভিযান শুরু করবেন। চমৎকার কথা। এবং সেই বয়স্কদের নিয়ে যে আপনারা শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা কার্যক্রমের বিস্তারিত আমাদের জানাবেন, আগামীতে ভুলবেন না। কিন্তু প্রেসিডেন্ট গাইবান্ধা জেলা ভয়েস অফ আমেরিকা বেতার শ্রোতার সংঘ লিখেছেন, তার নাম তার আব্দুল হাই, তিনি দিয়েছেন যে ক্লাবের সদস্যরা, তিনি যা লিখছেন যে 200টি পুরাতন বস্ত্র সংগ্রহ করে এবং তা নিজেদের এলাকায়, বন্যা উপদ্রুত এলাকায় লোকজনদের মধ্যে বিতরণ করেছেন। আমার মনে হয় যে এই খবরটি আমাদের ফ্যান ক্লাব সমন্বয়ক জহরুল আলম তার রিপোর্টে আমাদের জানিয়েছিলেন এই মাসের গোড়ার দিকে। খুবই ভালো উদ্যোগ। এরপরে ভিওএ আইআরএল ক্লাব দেওয়ানগঞ্জ জামালপুর থেকে লিখেছেন যে আপনারা 300টি গাছের চারা রোপণ করেছেন আপনাদের এলাকায় এবং যে এ পথ দিয়ে আপনাদের এলাকার চিনি কলের দিকে যে রাস্তাটি যাচ্ছে তার দুপাশে এই চারা রোপণ করেছেন। চমৎকার ব্যবস্থা। আগামীতে আপনাদের বিস্তারিত কর্মসূচি আমাদের জানাবেন। সবাইকে এই কার্যক্রম গ্রহণের জন্য ধন্যবাদ। দেবাশিস গোপ দক্ষিণ দিনাজপুর কুশমুন্ডি পশ্চিমবঙ্গ থেকে লিখছেন এবং লিখছেন কিছু শব্দ যা আপনার মানে আপনার বহিঃপ্রকাশ ভয়েস অফ আমেরিকার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মূর্ত প্রতীক, সেই শব্দগুলো আপনি জানিয়েছেন, যেমন যোগাযোগ, সম্পর্ক, ভাব বিনিময়, পারস্পরিক গ্রাহ্যতা, মান্যতা, অগ্রসরতার সোপান, শান্তির পথ খুঁজে পাওয়ার ক্ষেত্রে আলোচনার সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে পালন করছে ভয়েস অফ আমেরিকা। আপনার এই উক্তির জন্য অনেক অনেক ধন্যবাদ। চিঠিপত্রের জবাবের আসর এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ওবামা প্রশাসন সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার বিদ্রোহী সেনাদের প্রশিক্ষণের বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে। এর পরিবর্তে তারা যাচাই করে কেবলমাত্র বিদ্রোহী নেতা ও ইউনিটগুলোকে সাজ সরঞ্জাম সরবরাহের একটি কৌশল গ্রহণ করবে। ওই বিবৃতিতে স্বীকার করা হয়েছে যে $50 কোটি মূল্যের কর্মসূচি এখন চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সিরিয়ার বিদ্রোহী দলকে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে সাহায্য করা। তিউনিশিয়ায় 2011 সালে যে জেসমিন রেভলিউশন বা আরব বসন্ত নামের বিপ্লব শুরু হয় এবং পরবর্তীতে সেখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা রাখার জন্য 2015 সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করল তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট। শুক্রবার নরওয়ের ওসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কারের কথা ঘোষণা করে। পৃথক পৃথকভাবে কোনো সংগঠনকে নয়, যৌথভাবে 4টি সংগঠন এই শান্তি পুরস্কার পাবে। প্রেসিডেন্ট বারাক ওবামা 4 দিনের সফরে আমেরিকার পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে যাচ্ছেন। প্রথমেই তিনি অরেগন রাজ্যের রোজবার্গে যাবেন। সেখানে তিনি গত সপ্তাহে বন্দুকের গুলিতে যারা শিকার হয়েছেন সেই পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট ওবামা গত বৃহস্পতিবার ওমকোয়া কমিউনিটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে যে 8 জন ছাত্র এবং 1 জন প্রশিক্ষক প্রাণ হারান তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বন্দুকধারী ক্রিস্টোফার হার্পার মার্সার গুলি করে নিজের প্রাণনাশ করেন। প্রেসিডেন্টের ওই সফরের সময় বিক্ষোভ সমাবেশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডের সীমান্তে শুক্রবার গুলি করে অন্ততপক্ষে 4 জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে এবং ওই ঘটনায় আহত হয়েছে 1 ডজনেরও বেশি মানুষ। দুপক্ষের মধ্যকার এই উত্তেজনাকর পরিস্থিতিতে অনেকেই শঙ্কিত। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে গাজায় প্রায় 200 জন ফিলিস্তিনি বিক্ষোভকারী সীমান্তের দিকে অগ্রসর হয় এবং সীমান্তের ওপারের সেনাদের লক্ষ্য করে ইট পাথর এবং টায়ারে আগুন ধরিয়ে ছুঁড়ে দেয়। তারা বলছে উস্কানিমূলক আচরণ যারা করেছে তাদের সীমান্তের দিকে অগ্রসর ঠেকাবার জন্যই সেনারা গুলি করেছে। লিবিয়ায় জাতিসংঘের দূত লিবিয়ায় গত 4 বছর ধরে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা ও চরম বিশৃঙ্খল পরিস্থিতি অবসানের লক্ষ্যে সেখানে নতুন একটি ঐক্য সরকার প্রতিষ্ঠার প্রস্তাব ঘোষণা করেছে।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলে ছিলেন সিড্র্যাক ফ্র্যাঙ্কলিন। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.